আমি সুগুফতর নসরিন কুইন শুরু করছি আজকের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব প্রকৌশলী ও পরিবেশবিদ ডক্টর কাউসার জাহানের সঙ্গে। প্রফেসর জাহান রোয়ান বিশ্ববিদ্যালয় সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। ডক্টর কাউসার জাহান, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আমিও ভয়েস অফ আমেরিকার শ্রোতা এবং নারী কণ্ঠের আয়োজকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
প্রফেসর কাউসার জাহান, আপনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের রোয়ান বিশ্ববিদ্যালয় সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর বিশেষত্ব এবং গুরুত্ব সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বলবেন?
অবশ্যই। আমার ধারণা এবং আমার মনে হয় এটা অনেকেরই ধারণা যে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস এবং বিশুদ্ধ পরিবেশ। পরিবেশ সংক্রান্ত প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবী জুড়ে। পৃথিবীতে আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত রাখাই আমাদের মূল কাজ। প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, জনস্বাস্থ্য রক্ষা করার গুরুদায়িত্ব আমাদের উপরে পড়ে যায়,
বিশেষ করে যখন আমরা ক্লাইমেট চেঞ্জের কথা সবসময় বলছি, তাই না?
অবশ্যই, এবং এখন তো রাজনীতিতে ক্লাইমেট চেঞ্জ চলে এসেছে।
আপনি ঢাকার বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন এবং পরে আমেরিকাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন এবং মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং এ আপনার আগ্রহ কিভাবে জন্মালো?
প্রথমত আমি আমার নানা মামারা সবাই প্রকৌশলী, তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার মামারা সবাই পড়েছেন, ছোটবেলা থেকে ওনাদেরকে দেখেছি এবং ওনাদের মূলত ওনাদের যে বিশেষজ্ঞ যে এরিয়াতে ছিল সেটা ছিল নির্মাণ এবং তড়িৎ ক্ষেত্রে। তো আমি ছোটবেলায় কিছুটা রাজশাহীতে বড় হয়েছি। 70-80 দশকে আমি যখন রাজশাহীতে ছিলাম শিক্ষারত, তখন পদ্মা নদীর ভাঙ্গন এবং বিশুদ্ধ পানির সংকট আমি দুটাই দেখেছি এবং আমার মনে সেটা প্রচণ্ড দাগ কেটেছিল। তারপর যখন আমি ঢাকা শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তখন আমি লক্ষ্য করলাম যে ঢাকা শহরে এই যেখানে সেখানে আবর্জনা ফেলা, রাস্তাঘাট পানিতে বন্যার সময় ডুবে যাওয়া বা বেশি অতিরিক্ত বৃষ্টি হলে, এবং যানবাহন থেকে যে বায়ু দূষণ সেটা আমাকে খুবই নাড়া দিত এবং স্পর্শ করত, এবং এটা নিয়ে আমি কিছুটা ভাবছিলাম সেই সময়। এবং আমার মামারা যারা ছিলেন তারা নির্মাণ এবং তড়িৎ বিশেষজ্ঞ, আমি সেটা থেকে একটু আলগা একটা অন্যদিকে একটা মোড় নিতে চাচ্ছিলাম, তো দেশের কারণে হোক দেশের অগ্রগতির জন্য চিন্তা করে। এবং আমি যখন পাশ করি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, আমার প্রথম চাকরি ছিল আমেরিকান একটা কোম্পানি হারজা ইন্টারন্যাশনাল, এবং এই কোম্পানিটা তখন বাংলাদেশের জন্য বাংলাদেশের পানি সম্পদের উপরে কর্মরত ছিল এবং আমি ওদের সাথে চাকরিটা শুরু করি। সেখান থেকে আমি বাংলাদেশের পানি এবং পানির বিশুদ্ধকরণ ওটা নিয়ে আমি জড়িয়ে পড়ি, এবং সেটা থেকেই আমার যুক্তরাষ্ট্রে আসা আরো শিক্ষার উদ্দেশ্যে।
আচ্ছা, আপনি যেমন বললেন ওয়াটার রিসোর্সেস বা পানি সম্পদ নিয়ে আপনি বাংলাদেশে কাজ করেছেন, যুক্তরাষ্ট্রে গবেষণা করেছেন, কাজ করেছেন, জলসম্পদ বিষয়ে আপনি বইও লিখেছেন। বিশ্বে পানি সম্পদের সংকট এবং গুরুত্ব সম্পর্কে একটু বিশ্লেষণ করবেন?
এটা আসলে খুবই দুঃখজনক যে পৃথিবীতে এখনো প্রতিদিন প্রায় 2500 শিশুর মৃত্যুর কারণ হলো ডায়রিয়া, অর্থাৎ দূষিত পানি। এটা একটা অত্যন্ত দুঃখজনক পরিসংখ্যান এই এই যুগে যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। টেকনোলজিক্যাল অ্যাডভান্স তো আমাদেরকে অনেক দূর এগিয়ে এনেছে, কিন্তু এই সামান্য জিনিসটা যেখানে পানি বেঁচে থাকার জন্য সবার জন্য প্রয়োজন, সুস্থ থাকার জন্য প্রয়োজন, আমরা এখনো এটা নিয়ে কষ্ট করছি। পৃথিবীর বেশিরভাগ দেশই এটা নিয়ে কষ্ট করছে। কেন করছে? পানি সম্পদটা কিন্তু শুধু যে ভৌগোলিক কারণেই মানুষ কষ্ট করে তা কিন্তু নয়। পানি সম্পদের পানি বণ্টন এগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক লোভও এর মধ্যে চলে আসে। নানা কারণে বিশুদ্ধ পানি সংকটের সমাধান পৃথিবী জুড়ে এখনো নেই, এটা দুঃখজনক। যুক্তরাষ্ট্রে আপনি যদি দেখেন অনেক বড় বড় শহরে বিশুদ্ধ পানির সংকট। কিছুদিন আগে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে ফ্লিন্ট মিশিগানে সীসা বিষাক্ত পানির দুর্ঘটনাটা, এটা এমনকি একটা বিশাল রাজনৈতিক প্রবলেমে দেখা দেয়। এবং সেই জন্য মিশিগানের রিসেন্টলি যে ইলেকশন হলো গত বছর, তাতে ওদের পুরো স্টেটের লেজিসলেচারই বদলে গিয়েছে। তো আমাদের যারা আমরা প্রকৌশলী আছি এবং বৈজ্ঞানিক যারা পানি সম্পদ এবং পানি বিশুদ্ধকরণে জড়িত, আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যেন বিশুদ্ধ পানি স্বল্প মূল্যে সবার জন্য ব্যবস্থা করা, এটা খুবই দরকার। এটা তেমন কেউ গবেষণায় জড়িত না। ঐতিহ্যগত যে পুরানো পানি বিতরণের ব্যবস্থা ছিল অনেক অনেক যুগ আগে, সেই চিন্তাধারা থেকে আমাদেরকে কিছুটা সরে আসতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকেই কিন্তু পানি বিতরণ ব্যবস্থার মধ্যে নেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষকে নিজে গিয়ে পানির ব্যবস্থা করতে হচ্ছে। এবং এটা দুঃখের কারণ যে অনেক দেশে মেয়েদেরকে সেই পানি
বয়ে আনতে হয়।
এটা একটা সাংঘাতিক জেন্ডার ডিসপ্যারিটি সমস্যা তুলে ধরে, কারণ মেয়েরা যখন স্কুলে যাচ্ছে না এবং বাড়িতে থাকছে এবং পানি আনা এবং পানি বিতরণ করাই তাদের উপরে ভারটা পড়ে যাচ্ছে, তখন তাদের শিক্ষা থেকে বিরত থাকতে হচ্ছে এবং শিক্ষিত না হলে সেটা থেকে আরো অনেক রকম সমস্যার দেখা দিচ্ছে। লেখাপড়া না হলে পভার্টি, অনেক রকম সমস্যাটা এসে যায়। তো একটা জেন্ডার ইস্যু আছে পানি সম্পদের মধ্যে, যেটা অনেকেই হয়তো বৈজ্ঞানিক যারা বা প্রকৌশলী যারা তারা ওটা দেখতে পারে না, সমাজ যারা সোশিয়োলজিতে স্পেশালাইজ করছে তারা হয়তো ওটা অনেক বেশি চিন্তা ভাবনা করছে। কিন্তু এই সব চিন্তা ভাবনা একসাথে আনতে হবে যে আমরা বৈজ্ঞানিক যারা আছি বা প্রকৌশলী যারা আছি, এটা আমাদের উপরে একটা কর্তব্য এখন যে আগামী দশকে পানি বন্টন এবং বিশুদ্ধ পানি ব্যবস্থা করা পৃথিবী জুড়ে, সেটা আমাদের ভারটা আমাদের উপরে।
হ্যাঁ, কারণ আপনার সমস্যাটা তো শুধু একটা মহাদেশে নয়, আমরা দেখছি
এটা পৃথিবী জুড়ে।
হ্যাঁ, পৃথিবী জুড়ে।
তাই আমি এটা বলতে চাই যে যেখানে গরিব মানুষের হাতে কিন্তু এখন সেলফোন চলে এসেছে পৃথিবী জুড়ে,
হ্যাঁ,
টেকনোলজির কিছুটা অ্যাডভান্সমেন্ট কিন্তু ভোগ করছে গরিব এবং ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু বিশুদ্ধ পানিটা কিন্তু এখনো সমস্যাটা সমাধান হয়নি।
ঠিকই বলেছেন। আমরা দেখছি ছেলেদের তুলনায় মেয়েরা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বা বিজ্ঞান সংক্রান্ত পেশাগুলোকে তেমন বেছে নেন না বা আগ্রহটা একটু কম, যে কারণে স্টেম অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং গণিত ইত্যাদি বিষয়ে মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য আমেরিকায় অন্তত অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি একজন ইঞ্জিনিয়ার, বিদুষী নারী, মেয়েদের বিজ্ঞানে আকৃষ্ট করার লক্ষ্যে আরও কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন এবং এক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা?
যুক্তরাষ্ট্রে মেয়েদের সংখ্যা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী ইয়েতে, মাত্র 20%, এবং এই 20%টা কিন্তু আজ বহু বহু বছর ধরে, 20-25-30 বছর ধরে যুক্তরাষ্ট্রে মেয়েদের সংখ্যা মাত্র 20%, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে। এর পিছনে মূলত যে কারণটা আমরা দেখছি, যারা প্রফেসর আছি যাদের কাজই হলো শিক্ষা দেওয়ার, আমরা দেখছি যে মূলত সামাজিক চাপ, যে এদেশে নানা রকমের সামাজিক মাধ্যমে আপনি দেখবেন যে নিয়মিত দেখানো যায় যে প্রকৌশলী পেশাটা মূলত পুরুষ শাসিত। এটা কিন্তু যুক্তরাষ্ট্রেও আছে, সেই সাথে রয়েছে যে গণিত এবং বিজ্ঞানের ভীতি, যেটা এই দেশে প্রকট রূপে দেখা যায়, অন্যান্য দেশে কিন্তু কম, এবং সেই সাথে আছে অনাকর্ষণীয় চাকরি। এই সব কারণে দেখা যাচ্ছে যে মেয়েরা যুক্তরাষ্ট্রে প্রকৌশলী পেশায় আসতে চায় না। অথচ আপনি যদি দেখেন ডাক্তার অথবা আইনজীবী, জার্নালিজম, ওই সব ক্ষেত্রে কিন্তু 50-50 পার হয়ে গেছে মেয়েরা। তো এটা দুঃখজনক আমাদের জন্য অনেক কারণে, যে ইটস নট আ সাইন যে মেয়েরা গণিত অথবা বিজ্ঞান পারে না, এটা মেইনলি আসছে সামাজিক চাপ থেকে যে এই পেশাটা কেন জানি না জেন্ডার ফ্রেন্ডলি না। তো আমরা গত 10-20 বছর ধরে দেখেছি যে যুক্তরাষ্ট্রে প্রচুর টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু মেয়েদের আকর্ষণ করার জন্য এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কিন্তু এখনো সেটা রয়ে গেছে একটা স্ট্রাগল। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যারা প্রাইভেট আছে ওরা পেরেছে, কিন্তু আমরা স্টেট স্কুলসে এখনো চেষ্টা করছি এই মানে স্ট্যাটিস্টিক্সটাকে বা এই পরিসংখ্যানটাকে ঠিক করতে, কিন্তু এর জন্য প্রচুর কাজ লাগবে এবং সমাজেরও একটা বিরাট দায়িত্ব আছে এই ব্যাপারে। আমি এখানে রন ইউনিভার্সিটিতে যোগদান করি 1996 সালে এবং সেই থেকে আজ 20 বছর ধরে আমরা কিন্তু অ্যাট্রাক্টিং উইমেন ইন টু ইঞ্জিনিয়ারিং অ প্রোগ্রামটা চালু করেছি। এই বছর আমাদের 20 বছর পূর্তি। সেই সাথে ইঞ্জিনিয়ার্স অন হুইলস আছে আরেকটা আমার উদ্যোগ, এটা হলো যে আমরা স্কুলে যাই ডিরেক্টলি ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে তোমরাও প্রকৌশলী হতে পারবে। একটা বিশাল ন্যাশনাল মুভমেন্ট চলছে, কিন্তু সেই সাথে টেলিভিশন মিডিয়ারও একটা কর্তব্য আছে, কারণ মিডিয়াতে বা টেলিভিশনে কিন্তু মেয়েদের বৈজ্ঞানিক হওয়া, আপনি যেমন বিগ ব্যাং থিওরি একটা শো আছে টিভিতে, ওখানে কিন্তু যেসব মেয়েরা বৈজ্ঞানিক হিসাবে দেখানো হয়, ওদেরকে দেখানো হয় চশমা পরা, পুরু চশমা দেখতে হয়তো বেশি ভালো না, এবং ওদের যেটা বলে যে সামাজিক চল আচরণ সেটাও বেশি ভালো না, যে ওরা একটু গিকি টাইপের, এবং এই স্টেরিওটাইপটা না তুলতে পারলে এই দেশে আগামীতে সংখ্যা বাড়ানোটা মুশকিল হবে।
আপনি আপনার পরিবার নিয়ে দীর্ঘদিন এদেশে আছেন, বাংলা সংস্কৃতি এবং সমাজ সেবা কর্মেও আপনি নিয়োজিত, এ সম্পর্কে একটু বলবেন?
এ সম্পর্কে বলতে হলে প্রথমে আমার নিজের পরিবার সম্বন্ধে একটু বলতে হবে। আমাদের পরিবারে ঐতিহ্যগত শিক্ষা যেটা, সেটার সাথে সাথে কিন্তু সাংস্কৃতিক শিক্ষার একটা প্রভাব ছিল। আমার বাবা মা দুজনে উদারপন্থী ছিলেন, আম্মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমার বাবা সঙ্গীত শিল্পী সাহিত্য নিয়ে অনেকই জড়িত ছিলেন এবং সেটা নিয়ে আমাদেরকে প্রচুর উৎসাহিত করা হতো। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি তখন আমি সেটা চেষ্টা করেছি ধরে রাখার। আমার দুটি মেয়ে আছে এবং ওরা দুজনেই খুব ভালো বাংলা বলতে পারে, নাচ গান এবং নানান শিল্পকলাতে ওরাও জড়িত। আমি খুবই ভাগ্যবান যে আমাদের এখানে ট্রাই স্টেট এরিয়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়্যার ভ্যালি, বিএডিভি বলা হয়, এটা একটা প্রতিষ্ঠিত সংস্থা ছিল যখন আমি নিউ জার্সিতে আসি 1996-এ। তখন থেকে আমরা, আমি এবং আমার স্বামী এবং আমার বাচ্চারা, আমরা অনুষ্ঠানগুলোতে যেতাম এবং কালে কালে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করেছি এবং আমার হাজব্যান্ড প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়্যার ভ্যালিতে। সেই সাথে আমাদের সাউথ জার্সি কমিউনিটিতে একটা বাংলা স্কুলও আছে, সেটার সাথেও আমরা জড়িত ছিলাম। আমার মেয়েরা স্কুলটাতে মানে গিয়েছে যখন ছোট ছিল এবং এখনো স্কুলের যতগুলো অনুষ্ঠান হয় সেটা আমরা অবশ্যই যাই এবং উৎসাহ দেই আগামী প্রজন্মকে। আমাদের ভাগ্য যে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়্যার ভ্যালি এবং সাউথ জার্সি বাংলা স্কুল কমিউনিটি সবাই খুব উৎসাহিত এবং আমরা ধরে রাখার চেষ্টা করছি দেশের সংস্কৃতি এবং চেষ্টা করছি যে আগামী প্রজন্ম যেন ইনভলভ থাকে।
ডক্টর কাউসার জাহান, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ নারী কণ্ঠে আজ যোগ দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য।